दो इखलास एमुन मुरे या इलाही।
अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुर्सलीन अम्मा बाद فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ شَكُلِ قُرِي أَسْوَلَاتُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ أَسْوَلَاتُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا حَبِيبَ اللَّهِ أَسْوَلَاتُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে আমাদের প্রিয় নবী রাসূলে আরবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন আকসারুকুম আজওয়াজান ফিল জান্নাহ আকসারুকুম সলাতান আলাইয়া। জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি হুর সেই ব্যক্তি পাবে যে দুনিয়াতে অধিক হারে আমার উপর দরুদ শরীফ পাঠ করবে। এখন হুর কাদেরকে বলা হয়? হুর জান্নাতের এমন সুন্দরী রমণীদেরকে বলা হয় যাদের ব্যাপারে হাদিসে মুবারাকাতে বর্ণিত যে তারা যদি নিজেদের থুতু এই পৃথিবীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে তো তাদের একজনের থুতু দ্বারা সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। আর তারা এত সুন্দর যে কোনো মানুষ বা কোনো ব্যক্তি তা ধারণাও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হুরের মতো কোনো নারীকে পৃথিবীতে সৃষ্টি করেন নাই। তো সেই হুর সবচেয়ে বেশি জান্নাতে সেই পাবে যে অধিক হারে পৃথিবীতে প্রিয় নবীর উপর দুরুদ শরীফ পাঠ করবে। তাই অধিক হারে আমাদেরকে দুরুদ শরীফ পাঠ করা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ফি সূরাতিন নিসা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে সূরা নিসার 100 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান, আর যে ব্যক্তি মক্কা থেকে মদিনাতে হিজরত করার নিয়তে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বের হয়েছে, সুম্মা ইউদরিকুল মাউত, অতঃপর তাকে মৃত্যু পেয়ে বসেছে মাঝপথে, তাকে মৃত্যু পেয়ে বসেছে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তবে তার পুরস্কার তার প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর রয়েছে। ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের ফজিলত এবং শান ও মর্যাদা বয়ান করছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হিজরত করে। এই আয়াতে মুবারাকার শানে নুজুল শুনি আমরা, তাহলে আয়াতটি আরও আমাদের নিকট স্পষ্ট হয়ে যাবে যে কেন এই আয়াতে মুবারাকা অবতীর্ণ হয়েছিল, এর প্রেক্ষাপট কি। এর শানে নুজুল হচ্ছে, একজন সাহাবি ছিলেন, বর্ণনা অনুযায়ী ওই সাহাবির নাম হচ্ছে দুমরা বিন জন্দব রাদিয়াল্লাহু তাআলা। আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের হিজরত সম্পূর্ণ করে ফেলেছিলেন, অর্থাৎ তিনি তখন মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছিলেন। আর এই সাহাবি দমরা বিন জন্দব রদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মক্কাতেই ছিলেন, কিছু অপারগতার কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে পারেননি। তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল এবং তিনি অনেক অসুস্থও ছিলেন, ভীষণ অসুস্থ ছিলেন। এই অবস্থায় তার অন্তর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, ভালোবাসায় ব্যাকুল হয়ে ওঠে। প্রিয় নবীর দরবারে হাজির হওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে অস্থির করে তোলে। অতঃপর তিনি ঘরের লোকজনকে বলেন যে আমার জিনিসপত্র গুছিয়ে দাও এবং আমাকে আমার আরোহণে বসিয়ে দাও, আমি মদিনাতে যাব, প্রিয় নবীর দরবারে যাব। আর কিছু বর্ণনায় এসেছে যে দমরা বিন জন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত অসুস্থ হয়ে গিয়েছিলেন আর বয়স্কও ছিলেন যে কথাও মুখ থেকে বের হচ্ছিল না। তিনি হঠাৎ নিজের বিছানা থেকে উঠে বের হতে লাগলেন। তো পরিবার পরিজন জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? ইশারা করে বললেন, আমি মদিনাতে যাচ্ছি, প্রিয় নবীর দরবারে যাচ্ছি, আমাকে আরোহণে বসিয়ে দাও। পরিবারের লোকজন তাকে থামাতে চাইলেন যে আপনি অসুস্থ, এত লম্বা সফর আপনি কীভাবে করবেন? বর্তমান যুগের মতো তো বাস, ট্রেন, উড়োজাহাজ, সামুদ্রিক জাহাজ স্তর ছিল না। তখন মানুষ উটের উপর, গাধার উপর আরোহণ করে সফর করত, আর ঘোড়াকে ব্যবহার করা হয়তো যুদ্ধক্ষেত্রে। তো যখন পরিবারের লোকজন বুঝাইল, তিনি বললেন, আমি হচ্ছি সম্পদশালী, আমি সম্পদশালী, আর আমার নিজস্ব আরোহণও আছে, সওয়ারিও আছে। এ অবস্থায়ও যদি আমি না যাই মদিনাতে, তাহলে তাকে ঠিক হবে? অতঃপর পরিবারের লোকজন তাকে সওয়ারিতে, অর্থাৎ আরোহণে বসিয়ে দিল। এখন আমরা একটু চিন্তা করি, একটু কল্পনা করুন, একজন প্রবীণ বয়সের বৃদ্ধ ব্যক্তি কঠিন অসুস্থতায় ভুগছে, তার শারীরিক অবস্থা কিন্তু ভালো না, অন্তরে মদিনার প্রেম তাকে অস্থির করে তুলেছে, উটের উপর সওয়ারিতে আছে, কত কষ্ট করে তিনি সেই সওয়ারিতে বসেছেন, কত কষ্টে নিজেকে সামলাচ্ছেন, আর কত লম্বা দীর্ঘ সফর তাকে অতিক্রম করে যেতে হবে, কেন প্রিয় নবীর দরবারে যাব? বর্তমান মানচিত্র অনুযায়ী, বর্তমান মানচিত্র অনুযায়ী 11 কিলোমিটার সফর করার পর হযরত দমরা বিন জন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর বেশি খারাপ হয়ে যায়, বেশি অসুস্থ হয়ে যান, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত আজরাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন এবং তার রূহ কবজ করে ফেললেন, তিনি ইন্তেকাল করেন। অর্থাৎ তিনি মক্কা থেকে মদিনাতে পৌঁছাইতে পারলেন না। এই সংবাদ যখন অন্যান্য লোকেরা শুনল, তখন তার ব্যাপারে সমালোচনা করতে গিয়ে বলল, হায় আফসোস, কি দুঃখজনক বিষয়, যদি তিনি মদিনাতে পৌঁছার পর ইন্তেকাল করতেন, মদিনাতে পৌঁছার পর যদি মারা যেতেন, তাহলে তার হিজরত সম্পূর্ণ হয়ে যেত, হিজরত সম্পূর্ণ হয়ে যেত এবং হিজরতের সওয়াবও তিনি পেয়ে যেতেন, মক্কা থেকে মদিনাতে আসার যে সওয়াব এটাও তিনি পেয়ে যেতেন। কিন্তু বেচারা বঞ্চিত হয়ে গেল সওয়াব থেকে, মাঝপথে মারা গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারাকা যা আমি প্রথমে তেলাওয়াত করেছি তা অবতীর্ণ করলেন, আর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাই ইয়াখরুজ মিন বাইতিহি, আর যে নিজের ঘর থেকে বের হয় হিজরতের নিয়তে, তার প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যে বের হয় এবং মাঝপথে যার মৃত্যু চলে আসে, কোরআনের আয়াত, যার মৃত্যু চলে আসে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে তার পুরস্কার, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে রয়েছে। এমন না, বিষয়টা কিন্তু এমন না যে মাঝপথে মরে গেল তো সওয়াব পাবে না, না, সে যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি হিজরত করার নিয়তে বের হয়েছে, সওয়াবতে পাবে, তার পুরস্কার, তার সওয়াব আল্লাহ তাআলার নিকটে, এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতে মোবারকা এবং এর শানে নুজুল দ্বারা আমরা কি জানতে পারলাম? এক কথায় যদি বলি, এই আয়াতে মোবারকা দ্বারা আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হচ্ছে মহান আল্লাহ তাআলার দরবার। প্রিয় নবীর দরবার আল্লাহ তাআলার দরবার। এই আয়াত দ্বারা আমরা শিক্ষা অর্জন করি কিভাবে? আচ্ছা বলুন তো, নিজেকে মনে মনে উত্তর দিন। হযরত দামুরা বিন জান্দাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের ঘর থেকে বের হইলেন, কি নিয়তে বের হইলেন, কোথায় যাচ্ছেন? তিনি কি এই নিয়তে বের হয়েছেন যে আমি মসজিদুন নববী শরীফে যাচ্ছি, মদিনা শহরের ওই মসজিদে যাচ্ছি যেখানে প্রিয় নবী আছে? না। তিনি কি এই নিয়তে বের হয়েছেন যে আমি রিয়াজুল জান্নাতে গিয়ে নামাজ পড়ব, যে রিয়াজুল জান্নাতে নামাজ পড়লে জান্নাতে নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে, যে রিয়াজুল জান্নায় নামাজ পড়লো সে এমন যেন জান্নাতে নামাজ পড়েছে? তো সে কি রিয়াজুল জান্নাত নিয়তে নাম তিনি বের হয়েছিলেন? তিনি কি মদিনা শহর দেখার জন্য নিজের ঘর থেকে বের হয়েছিলেন? না। ওই সাহাবি নিজের ঘর থেকে বের হয়েছেন কেন? হাদিসে মোবারকাতে যে আরবি শব্দাবলী, হাদিসে যে আরবি শব্দাবলী ব্যবহার হয়েছে তা হচ্ছে ইউরিদুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই সাহাবি শুধু নিয়ত করেছিলেন একটাই, যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হব। তার নিয়ত ছিল আমি প্রিয় নবীর সান্নিধ্য পাব, আমি প্রিয় নবীর সংস্পর্শে বসব, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করব। এই নিয়তেই তিনি সফর করেছিলেন, মদিনার নিয়ত তিনি করেন নাই। প্রিয় নবী যদি মদিনা ব্যতীত অন্য শহরে যেতেন, ওই সাহাবি অন্য শহরেও চলে যেতেন, কারণ ওই সাহাবির নিয়ত ছিল শুধু মদিনাতে যাওয়ার, মদিনাতে গিয়ে প্রিয় নবীর দিদার লাভ করার, সান্নিধ্য পাওয়ার, প্রিয় নবীর দরবারে যাওয়ার। এখানে সাহাবি নিয়ত করছে যে আমি যাচ্ছি প্রিয় নবীর দরবারে, আর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছেন যে যাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। সাহাবি যাচ্ছে নবীর দরবারে আর আল্লাহ বলছে যে যাবে আমার দরবারে। সাহাবি যাচ্ছে নবীর দরবারে, বুঝবেন, আল্লাহ বলছেন মুহাজিরান ইলাল্লাহ ওয়া রাসূলিহি, যে আল্লাহর প্রতি যাচ্ছে এবং আল্লাহর রাসূলের দিকে যাচ্ছে। তো বোঝা গেল কি, যে নবীর দরবারে যাওয়া মানে আল্লাহ তাআলার দরবারে যাওয়া, নবীর দরবারে উপস্থিত হওয়া মানে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়া। আর আল্লাহর দরবারে যাওয়া কি গুনাহের কাজ? আল্লাহর দরবারে যাওয়া তো সওয়াবের কাজ। আরে আল্লাহ তাআলার দরবারে সওয়াব হবে না তো আর কোথায় সওয়াব হবে? আর যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমার নবীর দরবারে উপস্থিত হবে, সে যেন আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন, তো বোঝা গেল নবীর দরবারে উপস্থিত হওয়া সওয়াবের কাজ। নবীর দরবারে উপস্থিত হওয়া স্বয়ং নিজেই একটি ইবাদত, নিজেও একটি নেকির কাজ। তাই ওই সাহাবি যখন প্রিয় নবীর মহব্বত ও ভালোবাসায় প্রিয় নবীর জিয়ারতের জন্য যখন সফরের উদ্দেশ্যে বের হয়েছেন, তখন আল্লাহ তাআলা এটাকে ধরে নিলেন যে সে আমার দরবারের জন্যই বের হয়েছে। তাই আল্লাহ তাআলা খুশি হয়ে, যদিও বা মাঝপথে তিনি ইন্তেকাল করে গেলেন, কিন্তু খুশি হয়ে আয়াতে মোবারকা নাজিল করে দিলেন যে আমার দরবারের জন্য বের হয়েছে তার সওয়াব তো আমার কাছেই, তাকে আমি সওয়াব অবশ্যই দিব। এটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনাতুল মুনাওয়ারাতে রজায় রাসূলের সামনে উপস্থিত হওয়ার সওয়াব। ওই সকল হাজিগণ বা সারা বছর উমরার নিয়তে যারা মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে উপস্থিত হয় এবং প্রিয় নবীর রজা শরীফ জিয়ারত করে, তাদের সওয়াব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকে, আল্লাহ তাআলা খুশি হন এবং তাদেরকে সওয়াব প্রদান করেন। হাদিসে মুবারাকাতে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাং জা আনি জা ইরন, যে ব্যক্তি আমার জিয়ারতের জন্য উপস্থিত হবে। প্রিয় নবী কি বলছেন? আমার জিয়ারতের জন্য যে ব্যক্তি উপস্থিত হবে, লা তুমিলহু হাজাতুন ইল্লা জিয়ারতি, এবং তা ব্যতীত তার অন্য কোনো উদ্দেশ্য যেন না হয়, তাহলে শুধুমাত্র সে যেন আমার জিয়ারতের জন্যই মদিনাতে উপস্থিত হয়েছে। কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, তাহলে আমার উপর আবশ্যক, প্রিয় নবী বলছেন আমার উপর আবশ্যক যে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। আর অপর হাদিসে মোবারকাতে রয়েছে কানা ফি জিওয়ারি ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন সে আমার দয়ার প্রতিবেশী হয়ে থাকবে, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে থাকবে কিয়ামতের দিন। বর্তমানে কোনো একটা বড় ইজতেমা যদি হয় যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, চিন্তা করুন, আর ওই লক্ষ লক্ষ ইজতেমার মানুষের মধ্যে যিনি মূল বক্তা বা যিনি যে সম্মানিত ব্যক্তি ওই ইজতেমাতে এসেছে তাকে মনে করেন ওই লক্ষ লক্ষ মানুষ ঘেরাও করে রেখেছে, তখন আমরা ওই মানুষের সাথে সাক্ষাৎ করতে যেতে পারবো? কত কষ্ট হবে সেখানে যেতে। হাদিসে মোবারকাতে রয়েছে যে কিয়ামতের দিন 70,000 ফেরেশতা প্রোটোকল স্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে রাখবে, প্রিয় নবীকে চারো দিক থেকে গোলাকৃতিভাবে 70,000 ফেরেশতা নূরানি ফেরেশতা প্রিয় নবীকে ঘেরাও করে রাখবে। তার উপর দিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের একটাই আকাঙ্ক্ষা থাকবে, প্রিয় নবীর নিকটে যাওয়া, প্রিয় নবীর কাছাকাছি যাওয়া। কেন? কারণ যে ব্যক্তি প্রিয় নবীর কাছাকাছি যেতে পারবে সে নাজাত পাবে, কারণ প্রিয় নবীর উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, প্রিয় নবী সুপারিশ করবে। তো সবার ইচ্ছা একটাই, প্রিয় নবীর দরবারে যাওয়া, প্রিয় নবীর কাছাকাছি যাওয়া। এমন পরিস্থিতিতে আমার এবং আপনার অবস্থা কী হবে, যেখানে কত কোটি হাজার লক্ষ কোটি মানুষ উপস্থিত, কিয়ামতের তো সব মানুষ উপস্থিত থাকবে। বর্তমানেই তো ধরে নেন 800 কোটি মানুষ পৃথিবীতে রয়েছে, 800 কোটি। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কত মানুষ আছে পৃথিবীতে, আর কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে, সবাই কিয়ামতের দিন থাকবে, আর সবাই প্রিয় নবীর মর্যাদা দেখে সবাই প্রিয় নবীর পিছনে দৌড়াবে যে প্রিয় নবী আমার সুপারিশ করে দেন, তখন ওই ব্যক্তিরাই প্রিয় নবীর কাছে যেতে পারবে, প্রিয় নবীর প্রতিবেশী হয়ে প্রিয় নবীর কাছে কাছে থাকবে, যারা এই দুনিয়াতে প্রিয় নবীর রজা মুবারকের জিয়ারতের নিয়তে বা প্রিয় নবীর জিয়ারতের নিয়তে মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত হয় তারা প্রিয় নবীর সংস্পর্শে থাকবে কিয়ামতের দিন। তাই চেষ্টা করুন জীবিত থাকা অবস্থায় জীবনে কমপক্ষে একবার হলেও মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত হওয়া, প্রিয় নবীর রজা মুবারক জিয়ারত করার। অনেক সৌভাগ্যবান তো বুজুর্গানের দিন এমনও আছে যারা রজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যায়, সেখানে স্বপ্নযোগে প্রিয় নবীর দিদারও লাভ হয়ে যায়, অনেকে জাগ্রত অবস্থায় প্রিয় নবীর দিদার লাভ করে ফেলে, বুজুর্গানের দিন এরকম ঘটনা আছে। তাই মদিনাতে যাওয়ার জন্য নিজের অন্তরকে ব্যাকুল করে উঠুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রজা মুবারক আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব, আমি তার জন্য সুপারিশ করব কিয়ামতের দিনে। আলা হযরত ইমামে আহলে সুন্নাত পারওয়ানায়ে শামে রিসালাত আশ-শাহ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবা মুফতি মোহাম্মদ মাওলানা নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি, অনেক বড় একজন মুহাদ্দিস এবং মুফতি, তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইরশাদ করেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে কিয়ামতের দিন সুপারিশ বা প্রিয় নবীর শাফাআত শুধু মুসলমানেরা পাবে, অমুসলিমরা পাবে না, অমুসলিমরা প্রিয় নবীর সুপারিশ পাবে না, কারণ তাদের তো ইমানই নাই, শুধু মুসলমানেরা পাবে। এখন পৃথিবীর মধ্যে যে সকল গুনাহগার মুসলমানেরা ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিবে তারা কিয়ামতের দিন সুপারিশ পাওয়ার হকদার বা সুপারিশ পাইতে পারে, কিন্তু যে সকল মুসলমান সারা জীবন মুসলমান ছিল কিন্তু এত বড় বড় গুনাহ করেছে যার কারণে মৃত্যুর সময় তাদের ইমান ছিনিয়ে নেওয়া হয়েছে, তারা বেইমান হয়ে মারা গেল, তারাও কিন্তু সুপারিশ পাবে না। মনে রাখবেন এটা প্রিয় নবীর হাদিসে মুবারাকা, যে কিছু মুসলমান এমন আছে যারা সারা জীবন মুসলমান, নিজেকে মুসলিম বলবে, কিন্তু তাদের গুনাহের কারণে যখন তাদের মৃত্যুবরণ হতে থাকবে, মালাকুল মওত আলাইহিসসালাম যখন রূহ কবজ করার জন্য উপস্থিত হবেন, তখন তাদের ঈমান তাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে, তারা বেঈমান হয়ে মারা যাবে, অমুসলিম হয়ে মারা যাবে, তারা মুসলমান হয়ে মারা যাবে না, নাউযুবিল্লাহ। এমন ক্যাটাগরিরও কিছু মুসলমান আছে যারা এখন মুসলমান, কিন্তু আল্লাহ তাআলাই জানে এমন মুসলমান কারা, এমন দুর্ভাগা কারা যারা মৃত্যুর সময় অমুসলিম হয়ে মারা যাবে। তো এমন লোকেরাও কিয়ামতের দিন প্রিয় নবীর সুপারিশ পাবে না। তো বোঝা গেল যে সকল মুসলমান চাই সে গুনাহগার হোক, কিন্তু প্রিয় নবীর রজা মুবারকের জিয়ারত করে নিবে, প্রিয় নবীর রজা মুবারকের জিয়ারত করে নিবে। আর যেহেতু প্রিয় নবী বলেছেন যে আমার উপর আবশ্যক তার সুপারিশ করা, আবশ্যক তার সুপারিশ করা, তো আবশ্যক মানে কি, যে প্রিয় নবী অবশ্যই অবশ্যই তার জন্য সুপারিশ করবেন, এখন সে যেমনই গুনাহগার হোক না কেন, ইমানের সাথে তার মৃত্যু অবশ্যই মরতে হবে, তার মৃত্যু অবশ্যই ইমানের সাথেই হতে হবে, যে ব্যক্তি প্রিয় নবীর রজা মুবারক জিয়ারত করে ফেলেছে। কারণ প্রিয় নবী ওয়াদা দিয়ে দিয়েছেন যে যে আমার কবর জিয়ারত করবে তার সুপারিশ তো আমি অবশ্যই অবশ্যই করবই। প্রিয় নবী ওয়াদা যেহেতু দিয়ে দিয়েছেন, এখন তাকে মরতেও হবে ইমানের সাথে। তাই মাওলানা নাকি আলী খান শেষে বলেন যে গুনাহগার বান্দা যদি প্রিয় নবীর রজা মুবারক ও নিষ্ঠার সাথে জিয়ারত করে নেয়, প্রিয় নবীর কবর মুবারক জিয়ারত করে নেয়, তো প্রিয় নবী তার মৃত্যুর সময় তাকে সাহায্য করবেন, যাতে করে সে ইমানের সাথে মরতে পারে, তাকে সাহায্য করবেন যাতে করে শয়তান তার ইমান ছিনিয়ে নিতে না পারে মৃত্যুর সময়, তাকে সাহায্যও করবেন আর কিয়ামতের দিন তার সুপারিশও করবেন। তাই সর্বপ্রথম প্রত্যেক মুসলমানের এই উদ্দেশ্য হওয়া উচিত, এই টার্গেট হওয়া উচিত, এই স্বপ্ন হওয়া উচিত যে আমি কিছু হোক বা না হোক আমার জীবনে আমি প্রিয় নবীর রজা মুবারক অবশ্যই জিয়ারত করব। তাহলে ইনশাআল্লাহ প্রিয় নবীর সুপারিশ দ্বারা আমি ধন্য হব। আচ্ছা, আরেকটি ব্যাখ্যা শুনুন এই হাদিসে মোবারকার, যে আমার রজা জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব, তাকে আমি সুপারিশ করব। আপনি জানেন কি আমতের দিন কারা কারা সুপারিশ করবে? নবী রাসূলগণ তারা সুপারিশ করবেন, ফেরেশতারা, বড় বড় বিশিষ্ট ফেরেশতারা তারাও সুপারিশ করবেন, ওলেমায়ে কেরামগণ সুপারিশ করবেন, হাফিজানে কেরাম যারা বা আমল হাফিজ, কোরআনের হাফিজ বা আমল আমলদার, তারাও সুপারিশ করবে, আমলদার হইতে হবে, ওলেমায়ে কেরামদেরও আমলদার হইতে হবে, তারাও সুপারিশ করবেন, ফেরেশতারা, নবী রাসূলগণ এবং যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন এমন বান্দারাও সুপারিশ করবে, অলিয়ায় কামিলিনগণ সুপারিশ করবে। কিন্তু প্রিয় নবী কি বলছেন, যে আমার রজা জিয়ারত করবে, আমার কবর যে জিয়ারত করবে, তার সুপারিশ স্বয়ং আমি নিজে করব। সবাই সবাইকে সুপারিশ করছে, যাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন তারা সুপারিশ করে যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তির অবস্থা কি হবে যাকে স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাচ্ছে, যে একে ক্ষমা করে দাও, এর ব্যাপারে আমি সুপারিশ করছি, নিয়ে চলে যাচ্ছে। আর জানেন কিয়ামতের দিন যাকে প্রিয় নবী সুপারিশ করবে, এমনই কিছু দৃশ্যাবলী আছে হাদিসে মোবারকাতে, যে জাহান্নামীকে টেনে হেঁচড়ে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, জাহান্নামীকে টেনে হেঁচড়ে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসে তাকে স্পর্শ করবেন, আমার এই উম্মতকে ছেড়ে দাও, এ আশিকের রাসূল ছিল, এ আমার উপর অধিকারে দুরুশুরি পড়তো, এ আমার সুন্নাতকে উপর আমল করত, এ দিনই কাজ করত, ইবাদত করত, আমার উম্মতকে ছেড়ে দাও, শুধু স্পর্শ করবে, এসে ফেরেশতারা তাকে ছেড়ে দিবে, সাথে সাথে তাকে ছেড়ে দিবে, তাকে আর স্পর্শ করার আর সাধ্য নাই ফেরেশতাদের, যাকে প্রিয় নবী স্পর্শ করে নেবেন। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা অনেক সুন্দর কথা বলেন, ক্যাহি যক আফজা শফাত হ্যায় তুমহারি ওয়াহ ওয়াহ কর্জ লেতি হ্যায় গুনাহ পরহেজগারি ওয়াহ ওয়াহ। এর অর্থ হচ্ছে, আলা হযরত কত সুন্দর কথা বলছেন, যে কিয়ামতের দিনে যখন নেককার বান্দারা দেখবে, কারা, পরহেজগার নেককার মুত্তাকি বান্দা, জান্নাতি বান্দারা, যাদেরকে বলা হবে বিনা হিসাব নিকাশে জান্নাতে চলে যাও, বা যাদের আমলের পাল্লা এত ভারী হবে যে ঘোষণা দেওয়া হবে তোমরা জান্নাতি যাও, জান্নাতে চলে যাও, ওই জান্নাতি বান্দারা দেখবে, আই দেখো, আই দেখো গুনাহগার বান্দাদেরকে প্রিয় নবী কীভাবে সুপারিশ করে করে নিয়ে যাচ্ছে। তারা মুত্তাকিরা দেখবে যে গুনাহগারদেরকে প্রিয় নবী স্পর্শ করছে, প্রিয় নবী দৌড়ে তাদের কাছে যাচ্ছে এবং তাদেরকে নিয়ে নিয়ে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাচ্ছে। কত সুন্দর একটি দৃশ্য, কত সৌভাগ্যবান ওই সকল বান্দারা, গুনাহগার বান্দারা যাদেরকে প্রিয় নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাচ্ছে। তখন ওই মুত্তাকি পরহেজগার বান্দারা গুনাহগারদের কাছে যাবে আর গিয়ে বলবে, ভাই কিছু গুনাহ আমাকে করজ দিবা, আমিও প্রিয় নবীর সুপারিশ নিব। তোমরা তো প্রিয় নবীর সুপারিশ পাচ্ছ, আমরা তো সুপারিশ পাচ্ছি না, আমরা তো এমনি জান্নাতে চলে যাচ্ছি, তো কিছু গুনাহ আমাকে করজ দাও, কিছু গুনাহ আমারে করজ দাও, যেটা আমিও প্রিয় নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে পারি। কেমন আল্লাহ হযরতের ইশকে রাসূল এবং চিন্তা ধারণা! তো বোঝা গেল যে প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করবে তার সুপারিশ স্বয়ং প্রিয় নবী নিজে করবেন, প্রিয় নবী শাফাত করবেন তার জন্য। তো একজন মুসলমানের জন্য কত ইম্পর্টেন্ট, কত জরুরি তার জীবদ্দশায় একবার প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করা, কি করা উচিত না? অবশ্যই প্রত্যেক মুমিনের উচিত ব্যাকুল হয়ে উঠা, নিজেকে, নিজের অন্তরকে সবসময় অস্থির রাখা যে কখন আমি মদিনাতে যাব, হুজুরের রওজা মুবারক জিয়ারত করব, কখন প্রিয় নবীর সান্নিধ্য পাব। যে বড় বড় আশিকানে রাসূলগণ মদিনাতে গিয়েছেন, প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করেছে, তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের অনুভূতি কেমন। এমন মনে হবে যেন হ্যাঁ আসলে প্রিয় নবী দেখছেন যে আমি উপস্থিত, এমন অনুভূতি হয়। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে নবী রাসূলদের উপর মাটিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নবী রাসূলদের শরীর বক্ষণ করতে পারবে না, তারা জীবিত নিজ নিজ জায়গায়। আরে সাধারণ কবরস্থানে গিয়ে সালাম করলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম করলে, হাদিসে রয়েছে যে কবরবাসীরা সালামের উত্তর দেয়। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এবং শান মর্যাদা কি হবে, এমনকি রওজা মুবারকে বা প্রিয় নবীর জন্য দরবারে, প্রিয় নবীর দরবারে উপস্থিত হওয়ার আকাঙ্ক্ষা বাসনা কার ছিল না বলেন, কার ছিল না যে প্রিয় নবীর দরবারে উপস্থিত হই? আমি যে আকাঙ্ক্ষা, যে ভালোবাসার কথা বলছি, এই আকাঙ্ক্ষার ইমাম, এই আকাঙ্ক্ষার ইমাম ও পথ প্রদর্শক একজন ফেরেস্তা। জি হ্যাঁ, আর কোনো সাধারণ ফেরেস্তা নয়, হযরত জিব্রিল আমিন আলাইহিসসালাম। প্রিয় নবীর নবুয়ত প্রকাশের পর থেকে দীর্ঘ 23 বছরে, প্রিয় নবীর শেষ সময় পর্যন্ত দীর্ঘ 23 বছরে হযরত জিব্রিল আমিন আলাইহিসসালাম 24,000 বার প্রিয় নবীর দরবারে এসেছে। কতবার? 24,000 বার প্রিয় নবীর দরবারে এসেছে, অথচ এতগুলো আয়াতও নাজিল হয় নাই। কোরআনে পাকের আয়াত তো কম, এর চেয়ে কম, কিন্তু তিনি হাজিরি দিয়েছেন 24,000 বার। তার মানে বুঝে গেল ওহি ছাড়াও তিনি আরও আসতেন প্রিয় নবীর দরবারে, প্রিয় নবীর সাক্ষাৎ লাভের জন্য, প্রিয় নবীর সান্নিধ্য পাওয়ার জন্য। ওলেমায়ে কেরামগণ বলেন এই দীর্ঘ 23 বছরে জিব্রিল আমিন আলাইহিস সালাম যে 24,000 বার এসেছেন, এটাকে যদি অ্যাভারেজ গড়ে বের করা হয় যে তিনি প্রত্যেক দিন কতবার এসেছেন, এই হিসাব যদি বের করা হয় তাহলে প্রত্যেক দিন তিনি কম কক্ষে 3 বার করে প্রিয় নবী দরবারে আসতেন। জিব্রিল আমিন আলাইহিস সালামের স্থান হচ্ছে সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা। ওলেমায়ে কেরামগণ বলেন যে জিব্রিল আমিন আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহাতেও ভালো লাগতো না, প্রিয় নবী দরবারে ভালো লাগতো, যে তিনি দিনে 3 বার সিদরাতুল মুনতাহা ছেড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন। এটা অ্যাভারেজ হিসাবে, না হয় কোনো দিন 2 বার আসতেন, কোনোবার 1 বার আসতেন, কোনো দিন 6 বার আসতেন, কোনো দিন আরও বেশি আসতেন, এভাবে করে পুরো দীর্ঘ 23 বছরে তিনি 24,000 বার এসেছেন। তাই তো মৌলানা হাসান রাজা খান বলেন, বেলিকায়ে ইয়ার উনকো চ্যান আ জাতা আগর বার বার আতে না ইউ জিব্রিল সিদরা ছোড়কার। যদি জিব্রিল আমিন আলাইহিস সালাম অস্থির না থাকতেন, যদি তার হৃদয় প্রিয় নবীর সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল না হইতো, তাহলে তিনি কখনো সিদরা ছেড়ে বারবার আসতেন না। তিনি ব্যাকুল থাকতেন কখন প্রিয় নবীর দরবারে আবার যাব, আবার প্রিয় নবীর দরবারে কখন উপস্থিত হব, এই ব্যাকুলতার কারণেই তিনি বারবার সিদরাতুল মুনতাহা ছেড়ে প্রিয় নবীর দরবারে আসতে থাকতেন। এটা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার জন্য জিব্রিল আমিন আলাইহিস সালামের অবস্থা। আর আল্লামা জৌজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন এবং শেখ মুহাদ্দিস হক দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন কোনো মুসলমান, কোনো মুমিন ব্যক্তি, আশিকে রাসূল, যার অন্তরে প্রিয় নবীর জন্য ভালোবাসা রয়েছে, এমন একজন মুমিন মুসলমান ব্যক্তি যখন রওজা মুবারক জিয়ারতের জন্য মদিনাতে উপস্থিত হয়, তখন আল্লাহর ফেরেশতারা তাকে স্বাগতম জানায়। জি হ্যাঁ, আল্লাহর ফেরেশতারা তাকে স্বাগতম জানায় যে মুবারকবাদ যে তুমি মদিনাতে প্রিয় নবীর শহরে এসেছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে উপস্থিত হন, মদিনাতে পৌঁছান হিজরত করে, মক্কা ছেড়ে যখন মদিনাতে আসেন, বুখারী শরীফের হাদিস আর মুসলিম শরীফের হাদিস আর অন্যান্য সিয়াসিত্তার হাদিসের কিতাবেও এসেছে যে প্রিয় নবী তখন দোয়া করেন আল্লাহর কাছে, প্রার্থনা করেন। কি প্রার্থনা জানেন? এটা সিয়াসিত্তার হাদিস। প্রিয় নবী প্রার্থনা করে বলেন যে হে আল্লাহ, তুমি যে বরকত, যে রহমত, তোমার যে দয়া তুমি মক্কায় অবতীর্ণ করেছ, এর দুই গুণ রহমত তুমি মদিনাতে দান করো, এর দুই গুণ বরকত তুমি মদিনাতে দাও, তোমার এর দুই গুণ দয়া তুমি মদিনাতে দাও। এই কারণে আপনি দেখবেন যখন মক্কাতুল মুকাররমাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবার সৌভাগ্য দান করুক, যখন মক্কাতে যাবেন উমরার নিয়তে বা হজে, খুব শান্তি লাগবে, খুব ভালো লাগবে। কিন্তু যখন মক্কার পর মদিনাতে যাবেন আরও দুই গুণ বেশি ভালো লাগবে। মক্কাতে উমরা করবেন, তাওয়াফ করবেন, সাই করবেন, হজ করলে হজের কার্যক্রম সম্পূর্ণ করবেন, সবগুলো ভালো লাগবে। কিন্তু যখন মক্কা ত্যাগ করে যখন মদিনাতে যাবেন, তখন আলাদা শান্তি লাগবে আপনাকে, অন্যরকম শান্তি লাগবে। অথচ মক্কাতে কোনো কার্যক্রম নাই, মক্কাতে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে পড়তে হয় সেভাবে পড়বেন। হ্যাঁ, যখন নবীজি রওজা মুবারকের হাজিরি দিবেন, তখন মনে হবে জীবনের সবচেয়ে মূল উদ্দেশ্য আপনি পেয়ে গিয়েছেন, আপনার স্বপ্ন আপনি পেয়ে গিয়েছেন, এত শান্তি আপনাকে অনুভূতি হবে। এই কারণে সকল সাহাবাই কেরাম হিজরত করে সবাই মদিনাতে চলে গিয়েছে প্রিয় নবীর সান্নিধ্য পাওয়ার জন্য। আর যখন মক্কা বিজয়ের সময়, মক্কা যখন বিজয় লাভ হয়, মুসলমানদের হাতে চলে আসে, তখনও কিন্তু কোনো সাহাবি আবার নিজের মাতৃভূমিতে ফিরে আসে না। এমন না যে মক্কা তো এখন আমাদের মালিকানা, মক্কা এখন মুসলমানদের হাতে, ঠিক আছে মদিনা ছেড়ে এখন মক্কাতে চলে যাই, না। যেহেতু প্রিয় নবী মদিনাতেই চলে এসেছে, সকল সাহাবাই কেরাম তখন মদিনাতেই রয়ে গেলেন। সকল সাহাবাই কেরামের, বেশিরভাগ সাহাবাই কেরামের মাজার জান্নাতুল বাকিতে রয়েছে, আর মদিনা ছেড়ে তারা মক্কাতে যান নাই। কেন? কারণ মদিনার কথাই আলাদা, মদিনার স্বাদ, মদিনার অনুভূতি, রহমত বরকতের কথাই আলাদা। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন যে আল্লাহ মক্কার থেকে বেশি রহমত তুমি মদিনাতে দাও, আল্লাহ তাআলা প্রার্থনা কবুল করলেন। আর শুধু তাই নয়, প্রিয় নবীর এটাও প্রার্থনা যে হে আল্লাহ, তুমি মক্কাকে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য হেরেম বানিয়েছো, হেরেম, ইব্রাহিম আলাইহিসসালামের জন্য তুমি মক্কাকে হেরেম বানিয়েছো, আমার জন্য মদিনাকে হেরেম বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই প্রার্থনাও কবুল করলেন। এখন মক্কাও হেরেম শরীফ, মদিনাও হেরেম শরীফ। তো মদিনার গুরুত্ব এবং মর্যাদা কত বেশি! অনেক সৌভাগ্যবান আশিকে রাসূলগণ আছে যারা এখন হজের পর মদিনাতে অবস্থান করেছেন বা করছেন, অনেকে আছে যারা হজের পূর্বে মদিনাতে হাজিরি দিয়েছেন, প্রিয় নবী রওজা মুবারকে হাজিরি দিয়েছেন। এখন হজের কার্যক্রম যেহেতু শেষ, অনেকে আছে সৌভাগ্যবান উমরার নিয়তে মক্কাতে যাবে অথবা মদিনাতে হাজিরি দিবে, প্রিয় নবী রওজা মুবারকে সালাম পেশ করবে। তো প্রার্থনা করি, দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও মদিনাতে উপস্থিত হয়ে প্রিয় নবী রওজা মুবারকে হাজিরি দেওয়ার তৌফিক দান করুক। আর এই আকাঙ্ক্ষা বাসনা যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরেও সৃষ্টি করে দেয়। এই ইশক, এই ভালোবাসা, একটা ব্যাকুলতা, অস্থিরতা যে আমি কখন মদিনাতে যাব। অনেকে চিন্তা করে কখন থাইল্যান্ড যাব, নাউজুবিল্লাহ, কখন কানাডা যাব, কখন অমুক দেশে যাব, কখন ভিয়েতনাম যাব, এভাবে অনেকে স্বপ্ন দেখে। এগুলো স্বপ্ন তো কী লাভ, যাবেন আসবেন টাকা খরচ হবে, কিছুদিন দেখবেন দৃশ্য বলি সুন্দর সুন্দর, ভালো লাগবে চলে আসবেন, টাকা শেষ, মনে হবে টাকা কোথায় উড়াই চলে আসলাম। কিন্তু যখন মদিনাতে যাবেন তখন আত্মতৃপ্তি পাবেন, শান্তি পাবেন, প্রশান্তি পাবেন। স্বপ্ন দেখতে হলে বড় স্বপ্নে দেখুন, যা দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় আপনাকে কামিয়াবি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মুন মুরিয়া।